নমস্কার। জীবনবাণীর সকল শ্রোতা বন্ধুদের প্রতি রইল আমাদের শুভেচ্ছা ও ভালোবাসা। অন্যান্য দিনের মতো জীবনবাণীর আলোচনার সম্ভার নিয়ে আমরা উপস্থিত। শুরু করছি তাহলে জীবনবাণী। পবিত্র ঈশ্বর তার পরিকল্পনা পূর্ণ করলেন তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, যিনি ত্রাণার্থে আমাদের জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তার স্পর্শে মৃত জীবন পেয়েছিল, খঞ্জ হাঁটতে পেরেছিল, অন্ধ দেখতে পেয়েছিল। বন্ধু, আজ আপনি আপনার হৃদয় দুয়ার খুলে তাকে আহ্বান করুন, যেন তাকে পেয়ে নতুন আলোয় উদ্ভাসিত হয়ে এগিয়ে চলতে পারেন। মথিলিখিত সুসমাচারের আলোচনা আপনাকে নতুনভাবে উদ্দীপিত করুক।
এই পৃথিবী অনেক চাওয়ার মাঝে সকল কিছু নাই বা হলো চাওয়া, পিতা বলে ডাকতে তোমায় পেলাম, সেই তো হলো আমার সকল পাওয়া। এই পৃথিবী অনেক চাওয়ার মাঝে সকল কিছু নাই বা হলো চাওয়া, পিতা বলে ডাকতে তোমায় পেলাম, সেই তো হলো আমার সকল পাওয়া। নানান বাগা স্রোতে চলছি আমি কোন সাকাল হোগে, জীবন নদী নানান বাগা স্রোতে চলছি আমি কোন সাকাল হোগে, যত কথায় বলতে গেলাম গানে তোমার কথায় সকল হলো গাওয়া। এই পৃথিবী অনেক চাওয়ার মাঝে সকল কিছু নাই বা হলো চাওয়া, পিতা বলে ডাকতে তোমায় পেলাম, সেই তো হলো আমার সকল পাওয়া। সকল সত্তা জুড়ে তুমি, তোমার সজীব প্রাণ বিশ্বে তাই দেখছি নয়ন ভরে তোমার অতুলদান। আমার সকল সত্তা জুড়ে তুমি, তোমার সজীব প্রাণ বিশ্বে তাই দেখছি নয়ন ভরে তোমার অতুলদান। অপার সাগর বিপুল আকাশ তলে, পাহাড় মরু গভীর বনাঞ্চলে, অপার সাগর বিপুল আকাশ তলে, পাহাড় মরু গভীর বনাঞ্চলে, আমার হৃদয় অন্য ভুবন মাঝে, অনন্তকাল তোমার আশা যাওয়া, এই পৃথিবী অনেক চাওয়ার মাঝে, সকল কিছু নাই বা হলো চাওয়া, পিতা বলে ডাকতে তোমায়।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে মতিলিখিত সুষমাচারের ২৬ অধ্যায় ৬ পদ থেকে আলোচনা আমরা শুরু করব। তার আগে আসুন আমরা ঈশ্বরে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময়ের জন্য। তোমায় ধন্যবাদ দিই তুমি আমাদেরকে অপূর্ব সুযোগ দিয়েছো তোমার বাক্য থেকে পাঠ ও ধ্যান করতে। তুমি আমাদের সঙ্গে কথা বলো, আরও তোমার নিকটবর্তী করো, তোমার উৎসাহে আমাদের জীবন যেন আরও এগিয়ে চলতে পারে এমন তুমি দয়া করো। প্রত্যেক শ্রোতা বন্ধুর জীবনে তুমি আশ্চর্যরূপে কাজ করো, সঙ্গে থাকো এবং আমাদের দেশকে আশীর্বাদ করো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে আমরা মতিলিখিত সুষমাচারের ২৬ অধ্যায় ৬ পদ থেকে আলোচনা শুরু করেছি। আমরা দেখি যে বৈথনিয়া প্রেমের একটা স্থান ছিল। লেখা আছে, যিশু যখন বৈথনিয়ায় কুষ্টি শিমনের বাটিতে ছিলেন। আর জিরুসালেম এক ঘৃণা স্থান। খ্রিস্ট যিশু তাঁর মৃত্যুর পূর্ববর্তী কিছু সময় যাপন করেছিলেন এই প্রেমের স্থান বৈথনিয়ায়। সেই স্থানে আমাদের আলোচ্য ঘটনাটি ঘটেছিল কুষ্টি শিমনের ঘরেতে। তাকে কেন কুষ্টি শিমন বলা হতো? কি তিনি একজন কুষ্ঠরোগী সেই জন্য? হ্যাঁ, একটা সময় ছিল যখন তার সেই ব্যাধি ছিল। আর এই রোগে আক্রান্ত ব্যক্তিকে পথে যাওয়ার সময় সে দেশে সাধারণ পথচারী মানুষ হতে বহু দূরে দূরে চলতে হতো। মুখে বলতে হতো, আমি অশুচি, আমি অশুচি। বলার অর্থ অপর সুস্থ স্বাভাবিক মানুষগুলো যেন তার থেকে সাবধানে দূরত্ব বজায় রেখে পথ চলতে পারে। এই কুষ্ঠি শিমনও ছিল এমনই এক ব্যাধিগ্রস্ত ব্যক্তি। কিন্তু নিঃসন্দেহে প্রভু তাঁর অপরিসীম করুণাবশত ওই ব্যক্তিকে সুস্থ করেছিলেন। তার সুস্থতার আগ্রহ ও বিশ্বাসে তিনি দেখেছিলেন ও সে সকলের সমাদরও করেছিলেন। আর এখন সেই সুস্থতা প্রাপ্ত কুষ্ঠি শিমন প্রভু যীশু সহ তাঁর শিষ্যগণের সঙ্গে একত্রে তার গৃহে ভোজনের আয়োজনে রয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমাদের প্রভু যীশু করুণার আধার। মানুষকে প্রেম করেছেন, তার ব্যাধি হতে তাকে সুস্থতা প্রদানকারী ঈশ্বর, অসুচি ব্যক্তিকে সুচিতা প্রদানকারী, শোকার্তের সান্ত্বনাদাতা। সেদিনও যেমন ছিলেন, আজও তেমনই আছেন। তিনি আজও অপরিবর্তিত ঈশ্বররূপে কাজ করে চলেছেন। তিনি বলছেন, দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি, কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়ে দেয় তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে। কুশবিদ্ধ হওয়ার পূর্বে কিছুকাল বৈথনিয়া যাপনের সময় প্রভু সেই দিন যা করেছিলেন সেই মতো তাঁর বাক্যানুসারে আত্মিকভাবে তিনি আমাদের কাছে আজও প্রবেশ করেন, আমাদের সঙ্গে ভোজন করেন ও আমরাও তাঁর সঙ্গে ভোজনে পরিতৃপ্ত হই। কুষ্টি শিমন শুচি হয়ে ভোজনে অংশগ্রহণ করেছিল। চমৎকার এই ঘটনা প্রেমের স্থান বৈতনিয়ায়। এই সুন্দর ভোজনের মধুরতার আস্বাদন শত্রুরা পেতে পারেনি উপলব্ধি করতে। প্রভুর শত্রুরা আজও তাকে জানে না, তাকে উপলব্ধি করতে পারে না। প্রেমিক প্রভুকে তারা চেনেনি। যে প্রভু রোদন করেছিলেন বিচার করতে সমর্থ তাকে তারা জানে না, কেননা তারা সত্যকে চেনে না, জীবিত ঈশ্বরকে জানে না। যদি তাদের কাছে সত্যকে প্রকাশ করা হতো হয় তবে তারা আজ তা উপলব্ধি করে নিজেদেরকে পাপী ও কলঙ্কিত বলে স্বীকার করবে, আর তাদের বলতেই হবে আমি অশুচি, আমি অশুচি। সেদিন কুষ্ঠ শিমন প্রভুর স্পর্শে সুস্থ হয়েছিলেন, কারণ সে তার অপরাধ বুঝেছিল, পবিত্র প্রভুর উপরে পূর্ণ বিশ্বাস করেছিল, প্রভুর সঙ্গে ভোজনের অধিকার পেয়েছিল। প্রভু যিশুর রক্তে ধৌত শুচি হয়ে যখন আপনি প্রভুর কাছে আসেন তখন আপনিও তার চরণের কাছে বসেন ও তাঁর সঙ্গে সহভাগিতা রক্ষা করতে পারেন। এই চিত্রই এই অংশে প্রকাশিত হয়েছে। তারা ভোজনে বসার সময় একজন স্ত্রীলোক শ্বেতপ্রস্তরের পাত্রে সুগন্ধি তেল নিয়ে এসেছিল এবং প্রভুর মস্তকে ঢেলে দিয়েছিল। যৌনলিখিত সুষমাচারে 12:3 আমাদেরকে বলা হয়েছে যে ওই স্ত্রীলোক হলেন মরিয়ম। ওই স্ত্রীলোক সেই শ্বেতপ্রস্তরে আনিত বহুমূল্য সুগন্ধি তেল নিয়ে এসে প্রভুর মস্তকে ঢেলে দিল। এমন একটা কাজ সেই স্ত্রীলোক অর্থাৎ মরিয়ম সাধন করল যা প্রভুতে তার প্রেম ও বিশ্বাসে সিদ্ধি লাভ করেছিল। তার ওই কাজ অনন্তকালেও প্রকাশিত হবে। অনেকেই তো প্রভুর উদ্দেশ্যে কিছু কিছু কাজ করছে বা করেছে, কিন্তু এই স্ত্রীলোকটি সম্পর্কে প্রভু যিশু যে কথা বলেছেন তেমনভাবে আর কোথাও কি তিনি বলেছেন? মার্ক লিখিত সুষমাচারে এই ঘটনার বিবরণে প্রভু মরিয়ম বা স্ত্রীলোকটির উদ্দেশ্যে বলেছেন, আর আমি তোমাদেরকে সত্য কহিতেছি, সমুদয় জগতে যে কোনো স্থানে সুষমাচার প্রচারিত হইবে সেই স্থানে ইহার স্মরণার্থে ইহার এই কার্যের কথাও বলা যাইবে। যৌহনলিখিত সুষমাচারে আরও বলা হয়েছে যে মরিয়ম প্রভু যিশুর চরণে ওই বহুমূল্য জটামংসের তেল বা আতর মাখিয়ে দিয়েছিল। 8-9 পাই আশ্চর্য লাগে যে দরিদ্রদের জন্য শিষ্যদের এখানে যত্নমান চিন্তান্বিত হওয়ার বিষয় লক্ষ্য করে। আমাদের সমাজে বর্তমানে দেখা যায় দরিদ্রদের সাহায্যে বিষয় কথা অনেকেই বলে বটে, কিন্তু কতজন প্রকৃতই দরিদ্রদের সহায়তায় নিজেদেরকে ব্যবহার করে, কতটাই বা দান করে? প্রভু শিষ্য হয়ে যদি একে অপব্যয় হিসাবে ধরে তবে অপরাপর মানুষ কি না বলবে? মার্ক লিখিত সুষমাচারে শিষ্যরা এই কথাই বলেছিলেন এমন নয়, কিন্তু সেখানে লেখা আছে উপস্থিত কোনো কোনো ব্যক্তি এমন কথাটি বলেছিল যে তৈলের এইরূপ অপব্যয় হইল কেন। আবার যৌহনলিখিত সুষমাচারে পাই শিষ্যদের মধ্যে একজন এই কথা বলেছিল, সেই ব্যক্তি ইস্করিয়তীয় যিহূদা। কাজেই আমরা দেখি এ কথা জারি হোক না কেন, দরিদ্রদের উপরে যে তার খুবই প্রেম ছিল এমন নয়, কিন্তু প্রভু যিশুর জন্য এই মহান কার্য স্ত্রীলোকটি করলেন সেজন্যই এই কথা ওই ব্যক্তি বলেছিল, বিশেষত ইস্করিয়তীয় যিহূদা নিজে একটা চোরের স্বভাব ধারণ করায় প্রভু যিশুর উদ্দেশ্যে ব্যয় করাকে অপব্যয় হিসাবে গণ্য করেছে। এরূপ ব্যক্তি প্রকৃতই যখন দরিদ্রের সম্মুখীন হয় দেখা যায় দরিদ্রকে সে উপেক্ষা এবং অবহেলাই করে। স্ত্রীলোকটির কাজেরও আচরণের দ্বারা প্রভুর প্রতি তার প্রেম শ্রদ্ধা ও বিশ্বাস প্রকাশ পায়। অনুরূপে আমাদেরকে আমাদের কথায় কার্যে ব্যবহারে আচরণে প্রভুর প্রতি প্রেম শ্রদ্ধা ও বিশ্বাসকে ধারণ করতে হবে। তার ছিল শ্বেতপ্রস্তরের পাত্র। মার্ক লিখিত সুষমাচারে পাই স্ত্রীলোকটি ওই পাত্রকে ভেঙে প্রভুর মস্তকে পাত্রে সে তেল ঢেলে দিয়েছিলেন। আমাদেরকে আমাদের পাত্ররূপ হৃদয়টিকে ভেঙে প্রভুর চরণে অর্পণ করতে হবে, ভেঙে তাকে মুক্ত করে ফেলতে হবে। মানুষের হৃদয় যাকে পাপ মলিনতা, এই মলিনতা দুর্গন্ধযুক্ত, কিন্তু তা দূর করে ফেলে দিলে আর দুর্গন্ধ থাকে না, বরং হৃদয়ের পবিত্রতার অবস্থার সেই সৌগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আসুন আমাদের হৃদয়ের মুখ খুলে দেখি কি রয়েছে আমাদের হৃদয়। ভালো গাছে ভালো ফল ধরবে, আবার হৃদয় তার পদতলে মুক্ত করে দিলে তিনি আমাদের দেন এক নতুন হৃদয়। নতুন হৃদয় নতুন বিষয় পূর্ণ করে দেন, তা ঈশ্বরের বাক্য। পরিত্রাণ সদাপ্রভুরই কাছে, ঈশ্বরদত্ত এই বাক্য বীজ হৃদয়ে ধারণ করি, যেন হৃদয়ের মলিনতা কালিমা দূর হয়ে যায় এবং ঈশ্বরের সৌরভ আমরা হয়ে উঠি। পাপ অবস্থায় আপনার আমার হৃদয় থাকে মৃন্ময় পাত্র বা মাটির পাত্র, কিন্তু তা যখন ভেঙে ঈশ্বরের বাক্যে পূর্ণ হয়ে যায় তখন তা পরিণত হয় স্বর্ণপাত্রে বা সোনার পাত্রে। ঈশ্বরের বাক্য মান্নাকে নিয়ম সিন্ধুকের মধ্যস্থিত সেই সোনার পাত্রে ধারণ করা চাই। প্রভু তার আত্মা ঢেলে দিয়ে আমাদের ওই পাত্র হৃদয় পূর্ণ করে দেন তার প্রেমে। এইভাবে আমাদের সেই মাটির হৃদয় পাত্রটা সোনার পাত্রে পরিণত হয়ে যায়। আমাদের আরও একটা লক্ষণীয় বিষয় হল মরিয়ম সেই পাত্রের আতর বা বহুমূল্য ওই তেল প্রভুর মাথায় ঢেলে দিয়েছিলেন। তিনি প্রভুর মাথা বা সেই মস্তককে সম্মানিত করেছিলেন। এ থেকে কি প্রকাশ পায়? আমরা শাস্ত্র অনুসারে জানি প্রভু হলেন মণ্ডলীর মস্তক। ওই স্ত্রীলোকের ভূমিকায় দেখি আজ মণ্ডলীকে, মণ্ডলী হল প্রভুর ভার্যা। আপনি জানেন যে ভার্যা সর্বদাই উচিত স্বামীকে বা মস্তকরূপ প্রভুর সম্মান রক্ষা করা। আমাদের সকলকে যদি তাই আসুন প্রভুকে মস্তকরূপে প্রথমে স্থান দিই। মণ্ডলীকে, মণ্ডলী হল দেহ, প্রভু যে শরীরের মস্তক বা স্বামী, সেই শরীর হল মণ্ডলী, ভার্যারূপী দেহ মণ্ডলী। মস্তকরূপী প্রভুর কাছ হতে দেহরূপী মণ্ডলী গ্রহণ করবে বুদ্ধি, পরামর্শ, পরিচালনা। স্ত্রী বা ভার্যা যেমন স্বামীর পরামর্শ বুদ্ধি অনুসারে চলে, তেমনি মণ্ডলী প্রভু যীশুর পরামর্শ বুদ্ধি অনুসারে চলবে। ব্যক্তিগতভাবে আসুন আমরা আমাদেরকে যাচাই করি, আমরা কি আমাদের প্রভু যীশুকে সমস্ত কিছুতে সর্বপ্রথমে স্থানে রাখি ও সম্মান প্রদর্শন করি এবং তাঁর হতে গ্রহণ করি যাবতীয় বুদ্ধি ও পরামর্শ। এই অংশে আমাদেরকে আরও গভীরভাবে আত্মিক সচেতনতাকে জাগ্রত করে। মতিলিখিত সুসমাচারে লক্ষ্য করি প্রভু যীশুর মস্তকে স্ত্রীলোকটি তেল ঢেলে দিয়েছিলেন। যৌনলিখিত সুসমাচারে পাই প্রভুর চরণে ওই স্ত্রীলোক মরিয়ম সেই সুগন্ধি আথর মাখিয়ে দিয়েছিলেন। এবং মার্কলিখিত সুসমাচারে প্রভু বলেছেন তার দেহে, এবং আমাদের আলোচ্য সুসমাচারের অংশটিতে প্রভু বলছেন তার দেহে ওই সুগন্ধি তেল ঢালা হয়েছিল। অতএব প্রভুর সেই মস্তকতে সমগ্র দেহে ও চরণে ওই বহুমূল্য সুগন্ধি তেল বা আতর ঢালা হয়েছিল, চরণে মাখিয়েও দেওয়া হয়েছিল। যেমন প্রভুর মস্তকে ঢেলে দেওয়ার অর্থ প্রভুকে সম্মানিত করা, তেমনি প্রভুর চরণে ঢেলে বা তেল সেই মাখিয়ে দেওয়ার অর্থ প্রভুর চরণে নত হওয়া। নিজেদের অন্তরকে অনুসন্ধান করে দেখি আমরা কি প্রভুর চরণে সর্বদা নত নম্র রয়েছি। তাহলে শাস্ত্র বলে তিনি অবনতদের প্রতি দৃষ্টি রাখেন। আপনি আমিও তা দৃষ্টিপথে আশীষযুক্ত থাকব। এই মহান কার্য ওই স্ত্রীলোক সেদিন ওই কুষ্ঠী শিমনের বাড়িতে করেছিল, প্রভুর প্রতি সম্মান প্রদর্শন করেছিল, তাঁর চরণে নতনম্র হয়ে তার কৃতজ্ঞতা ভরা হৃদয়কে সেদিন পূর্ণভাবে উজাড় করে দিয়েছিল। কিন্তু নিন্দুকেরা সর্বদাই যে কোনো উত্তম কার্যের সমালোচনা করে মন্দ কথাই বলে থাকে, সেদিনও তার ব্যতিক্রম ছিল না। অথচ যার প্রতি মরিয়ম এই সৎকার্য করেছিলেন তিনি তা উপলব্ধি করেছিলেন, তাই তিনি দিয়েছিলেন তার যথার্থ উত্তর। 10-13 পদে দেখুন প্রভু যীশু বলছেন, দরিদ্রতা সর্বদাই আমাদের সামনে রয়েছে সত্য কথা। আমরা কতজন তাদেরকে যথার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে প্রয়োজনে বিষয় প্রদান করে থাকি। প্রকৃত কথা হলো তাদের সাহায্যার্থে নয়, কিন্তু প্রভুর প্রতি রোষবশত এই সৎকার্যকে সেদিন সুদৃষ্টি দিয়ে দেখা হয়নি। দরিদ্রদের প্রসঙ্গ তোলা ছিল একটা বাহানা মাত্র, প্রভু তাদের সেই কথাই বলেছিলেন। প্রভু যীশু সেই সময় ক্রুশবিদ্ধ হতে চলেছেন, আর অল্প সময় বাকি ছিল। মরিয়ম বা ওই স্ত্রীলোক যেন তার অন্তরের সমস্ত কৃতজ্ঞতা জানিয়ে প্রভুর অভিষেকই করে দিয়েছিলেন, আর কেউ তা না বুঝলেও প্রভু ঠিকই বুঝেছিলেন। তাই তিনি বললেন যে কেন ওই স্ত্রীলোক এমন মহৎ কার্য করলেও তার মন্দ সমালোচনা করা হলো, তাকে কেন দুঃখ দেওয়া হলো। আমাদের জীবনে এই শিক্ষা বিশেষভাবে গ্রহণযোগ্য। প্রভুর সন্তোষজনক কাজই আমাদের করা উচিত, আর সেই পথে প্রতিকূলতা থাকতে পারে, কিন্তু স্ত্রীলোকটি সেই প্রতিকূলতাকে গ্রাহ্য না করে তার অন্তরের কৃতজ্ঞতা জানিয়ে নম্রতায় প্রভুকে সম্মান প্রদর্শন করাকেই তিনি গুরুত্ব দিয়েছিলেন ও প্রভুর অভিষেক করেছিলেন। তার নম্রতার আরও পরিচয় আমরা অন্য সুসমাচারে পাই। তার নিজের চুল দিয়ে প্রভু চরণ মুছেও দিয়েছিলেন। স্ত্রীলোকের গর্বের বিষয় হল চুল, আর সেই চুলের বা কেশের দ্বারা প্রভু চরণ মুছে দিলেন। আমাদের প্রিয় বিষয় কি লক্ষ্য করি আসুন, আর তা আমরা প্রভুর জন্য উৎসর্গ করছি কিনা। তাও লক্ষ্য করি। প্রভুর চরণে পূর্ণ কৃতজ্ঞতা সহ আমাদের হৃদয়কে উৎসর্গ করতে হবে। আমাদের প্রিয় বিষয়কে প্রথমে স্থান না দিয়ে প্রভুকে প্রথমে স্থান দিতে হবে, তিনিই তো মস্তক। প্রভু যীশু ওই স্ত্রীলোকের ওই উৎসর্গীকরণকে সমাদর করেছিলেন। তিনি বলেছিলেন, আমি তোমাদেরকে সত্য কইতেছি, সমুদায় জগতে যে কোনো স্থানে এই সুসমাচার প্রচারিত হইবে, সেই স্থানে ইহার এই কর্মের কথাও ইহার স্মরণার্থে বলা যাইবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, প্রভু যীশু আমাদের সৎকার্য কখনো ভোলেন না। ইব্রিয়তার ছয় অধ্যায় দশ পদে পাই সেই নিশ্চয়তা লেখা আছে, কেননা ঈশ্বর অন্যায়কারী নহেন, তোমাদের কার্য এবং তোমরা পবিত্রগণের যে পরিচর্যা করিয়াছ করিতেছ, তদ্বারা তাহার নামের প্রতি প্রদর্শিত তোমাদের প্রেম, এই সকল তিনি ভুলিয়া যাইবেন না। তাই আমাদের প্রকৃত খ্রিস্টীয় জীবনে আমাদের লাভজনক ও খ্যাতির বিষয়কে প্রভুর উদ্দেশ্যে ক্ষতি হিসাবে গণ্য করলে তবেই মরিয়মের ন্যায় প্রভুর চরণে সৌগন্ধ উপহার উৎসর্গ করতে পারব। এই জন্য নম্রতায় তাঁর সমাদর ও সম্মান করি আসুন। চোদ্দ থেকে ষোলো পদ দেখুন মতিলিখিত সুসমাচারের ২৬ অধ্যায়, যে বৈথনিয়ায় কুষ্টি সিমোনের বাড়িতে দীপ্তি বা আলো ও সহভাগিতা ও বন্ধুত্বের স্থান ছিল প্রভুর পক্ষে। আমরা দেখি বিশেষ করে প্রভু একটি রাত্রিও তাঁর সেই চরম সময় জেরুসালামে যাপন করেননি, কিন্তু তিনি এই দিন কটিতে বৈথনিয়াতে তাঁর এই অতি সাধারণ মানুষগুলোর সঙ্গে তিনি দিন যাপন করেছিলেন, যারা তাকে ভালোবাসত, যারা তাকে চেয়েছিল, তাকে ভালোবেসেছিল। আজও যারা তাকে চায় ও ভালোবাসে তাদের সঙ্গেই প্রভু সহভাগিতাকে রক্ষা করেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আপনি তাকে যদি সত্যি চান তবে নিশ্চয়ই তাঁর সহভাগিতা লাভে ধন্য হয়ে উঠেছেন। অভিষেকের উদ্দেশ্যে এই যে শ্বেতপ্রস্তরে পাত্রস্থিত তেল, তা কৃতজ্ঞতায় ঢেলে দেওয়ার জন্যই প্রভুর প্রতি ওই স্ত্রীলোক যে পরিশ্রমের সৎকার্য করেছিল, সৎকাজে যে ব্যয় করেছিল, নম্রতায় পূর্ণ হৃদয় সহ প্রভুকে সম্মানিত করেছিল, নিজের সেই চুল দিয়ে প্রভুর চরণ মুছিয়ে দিয়েছিল, সে সকলই করার জন্য আতরের আমরা দেখি সেই পাত্রের সেই মুখকে সে ভেঙে দিয়েছিল। আজ সমগ্র পৃথিবীতে তার সৌগন্ধ ছড়িয়ে পড়েছে। স্ত্রীলোকটি কি আপনার মতে সেদিন অপব্যয় করেছিল? না, প্রভুর সমাধির উদ্দেশ্যে যে সুগন্ধি দ্রব্যসহ পুনরুত্থানের দিন বা বিশ্রামবারের প্রত্যুষে যারা এসেছিল তাদের কারও ওই সুগন্ধি দ্রব্য প্রভুকে দেওয়া হল না, কেননা প্রভু আরও প্রত্যুষে কবরতে পুনরুত্থিত হয়ে উঠে গিয়েছিলেন। তারা প্রভুর শরীরে তা মাখিয়ে দেওয়ার জন্য এসেছিলেন। শাস্ত্রে লক্ষ্য করা যায় যে তাদের ওই সুগন্ধি দ্রব্য প্রভুর দেহে মাখানো হয়ে ওঠেনি। তাহলে আমরা বুঝতে পারি একমাত্র মরিয়মই বা সেই স্ত্রীলোকই মৃত্যুর পূর্বে প্রভুকে তার বহুমূল্য আতর দ্বারা অভিষেক করার সুযোগ পেয়েছিল। এত আলোক উজ্জ্বল একখানি ঘটনার তুলনায় ইস্করিতীয় জিহুদার কৃত ঘটনাটা কতই না অন্ধকারময়। মরিয়মের সেই আত্মিক উপলব্ধির পাশে জিহুদার উপলব্ধি কতই না হীন। প্রভু যীশুর বারো জন শিষ্যের মধ্যেই একজন ও ইস্করিতীয় জিহুদা। প্রভু তো জানতেন সেই শিষ্য তাকে পরজাতিদের হাতে তুলে দেবে, কিন্তু তথাপি প্রভু তাকেও অন্যান্য এগারো জনের মতোই শিষ্য করে নিয়েছিলেন, কাছে ডেকে নিয়েছিলেন, কোনো তফাত রাখলেন না। প্রতিকূলতা থাকবেই প্রিয় শ্রোতা বন্ধু, প্রতিকূলতাকে আমরা অস্বীকার করতে পারি না, তাকে জয় করতে হবে। প্রভু যীশু শিষ্যদলের মধ্যেই তাঁর শত্রু ছিল ইস্করিত জিহুদা। প্রভুর জীবনের চরম মুহূর্তগুলোর দিনও তিনি এই জিহুদাকে দূর করে দেননি, তাকে সাথে নিয়েই পথ চলছিলেন। জিহুদা সুযোগ পেয়েছিল প্রভু যীশুর জ্যোতিতে নিজের অন্ধকার দূর করার সুযোগ সে পেয়েছিল, কিন্তু সে তা গ্রহণ করেনি। সে বিশ্বাসঘাতকতা করেছিল, সবার মাঝে সেই বিশ্বাসঘাতকতার কাজ সক্রিয়ভাবে করতে সাহসী হল না, তাই সে সুযোগ অন্বেষণ করতে লাগল। পবিত্রগণের সঙ্গে চললেও জ্যোতিস্বরূপ প্রভু যীশুর সান্নিধ্যে থেকেও সে ওই সহভাগিতা অন্তরতে মেনে নিতে পারল না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আমরা আজকের এই আলোচনার মধ্যে দিয়ে দেখি আমাদের জীবনেও কি আমরা সেই সত্য ঈশ্বরকে, সেই জীবন্ত ঈশ্বরকে আমাদের অন্তর থেকে ভালোবাসতে পারছি। ১৭ থেকে ১৯ পদে পাই প্রভু তার পৃথিবীতে আগমনের উদ্দেশ্যকে কখনো ভুলে যাননি। তার সকল কাজের মাঝে তিনি সেই উদ্দেশ্যকে মনে রেখেছেন, তাই তিনি জানিয়েছেন যে তাঁর সময় সন্নিকট। প্রভু যীশু সেই হত মেষশাবক রূপে পূর্ণভাবে চিহ্নিত হতে চলেছেন, তার প্রস্তুতি হিসাবে নিস্তার পর্বীয় ভোজও পালন করবেন। শিষ্যদের মধ্যে প্রত্যেকেই চিন্তান্বিত হয়ে উঠেছিল, এই মনে করে যে তারা নিজে নিজে কি প্রভুকে শত্রু হস্তে সমর্পণ করবে। প্রভুর কথায় তারা দুঃখিত হয়ে নিজেদের প্রতি প্রশ্ন করেছিল এবং প্রভুকে প্রশ্ন করে জানতে চেয়েছিল, প্রভু যার কথা বলেছেন সে কি সেই শিষ্য নিজেই? প্রিয় শ্রোতা বন্ধু, আপনি কি নিজের অন্তরকে প্রশ্ন করছেন যে আপনি কখনো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন কিনা? আমাদের কথা, বাক্য, কার্য, চিন্তা, স্বভাব ও আচরণে আমরা প্রতিদিনই প্রভু যীশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকি, তাকে অস্বীকারও করি, শুধু তার ক্ষমার বাহুল্যে আজও সুরক্ষিত রয়েছি। 26:23-27 পদে এখানে যে ভোজনের বিষয় বলা হয়েছে, সেই ভোজন হল এক স্মরণার্থক অনুষ্ঠান। এ প্রসঙ্গে আমাদের বুঝতে হলে সেই মুক্তি উৎসবকে স্মরণ করতে হবে যা মিশরের দশম আঘাত হতে রক্ষাপ্রাপ্ত ইসরায়েল জাতিকে প্রকাশ করে। সেদিন সেই সংহারক দূত হতে তারা রক্ষা বা নিস্তার পেয়েছিল, এবং শুধু তাই নয়, মেষশাবকের রক্ত দ্বারা তারা সেই রাত্রে চিহ্নিত হয়েছিল। মিশরীয় দাসত্ব হতে মুক্তিপ্রাপ্ত মিশর ত্যাগ করে মুক্তি পথযাত্রী হয়েছিল। এ ছিল ভবিষ্যৎ বিষয়ের প্রতীক, তা হল ঈশ্বরের মেষশাবক একদিন সমগ্র জগতের জন্য বলিকৃত হয়ে মানব জাতিকে মৃত্যুদণ্ড ও নরকভোগতে রক্ষা করবেন। সেই সঙ্গে এই ইসরায়েল জাতিও একদিন পূর্ণ মুক্তি বা আধ্যাত্মিকভাবে লাভ করে প্রকৃত ঈশ্বরের প্রজারূপে প্রকাশিত হবে। আমরা দেখি এই দ্বিমুখী অনুষ্ঠানটি স্মরণ করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতি বৎসর ইসরায়েল সন্তানেরা নিস্তার পর্ব পালন করে চলেছিল। আমরা দ্বিতীয় লক্ষ্য যে ইসরায়েল জাতির পূর্ণ মুক্তি তা পূর্ণতা পাবে সেই দিনে যেদিন গৌরবময় ঈশ্বর প্রভু যীশু মেঘরূঢ় হয়ে এই জগতে আসবেন রাজত্বকারী হয়ে। প্রভুর ভোজ হল এমনই এক উৎসব, একটা স্মারক অনুষ্ঠান, সেই মুক্তি উৎসবের স্মরণার্থক নতুন এক চুক্তির মুক্তি উৎসব। যেমন নিস্তার পর্ব ছিল পুরাতন চুক্তির মুক্তি উৎসব, প্রভু যীশু এই ভোজের কর্তা, তিনি তা স্থাপন করলেন, আমাদের আলোচ্য অংশে প্রকাশ পায়। তিনিই তো সেই হতমের শাবক যার রক্তের দ্বারা আমাদের এই নতুন নিয়মের আত্মিক ইসরায়েল যে আমরা মুক্তিপ্রাপ্ত হই পাপ ও নরকের দাসত্ব শৃঙ্খল হতে। কোনো মানুষই এই দেহ ও রক্ত বলিদানের অধিকার পায় না, তাই এই প্রভুর ভোজ প্রদানের স্থাপনের অন্য কোনো কর্তা নেই। এই ভোজের দ্বারা মানুষ ঈশ্বরের সঙ্গে ওই বলিদানের মাধ্যমে সম্মিলিত হয়। তাহলে ওই বলিদান মিলনার্থক এক বলিদান নয় কি? প্রভু যীশু নিজ রুটি নিয়ে আশীর্বাদপূর্বক ভাঙলেন এবং শিষ্যদেরকে দিলেন, একইভাবে সেই পানপাত্র নিয়ে তাদেরকে দিলেন। প্রিয় শ্রোতা বন্ধু, আসুন আমরা বিশ্বাসে এগিয়ে চলি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে শিক্ষা তা আমাদের জীবনে লাভ করি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা জীবনবাণী অনুষ্ঠানটি শুনলেন। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। যেন আমাদের সঙ্গে পত্রের মাধ্যমে যোগাযোগের জন্য ঠিকানা হল জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে বন্ধু, ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।